Asian Radio 90.8 FM. সবাই ধরে নিল এ জীবনে কালামের আর বিয়েই হবে না। গ্রামের সবাই কালামকে নিয়ে একটু আধটু টিপ্পনিও কাটতে লাগল। একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী। গ্রামে কালামের বোনে ব্যাপক আলোচনা, কালামের বউয়ের অনেক গুণ, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন, ভালো রান্নাবান্না, স্বামীর সেবা, আরো কত কি। বউ নিয়ে কালামের দিন সুখেই কাটছিল। এর মাঝে একদিন হঠাৎ সকালে খবর বের হল, জমির ষাঁড় গরু দুটির ঘাড় ভাঙা অবস্থায় গোয়ালের ঘরে পড়ে আছে। গ্রামের লোকজন জমির বাড়িতে হাজির। কেউ কেউ বলতে লাগলো ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে, কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা, রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাকে পাত্তা না দিয়ে বলছে সারি সারি লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল কথাতে, দুটি সাড়ে সেই ভাঙা। কিন্তু পরের দিন যখন একইভাবে রহিম চাচারও গরু মারা গেল, তখন সবার ভেতর একটা অজানা আশঙ্কা সৃষ্টি হল। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া, হিন্দুরা মন্দিরে পূজা শুরু করল, কিন্তু সবকিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গায়ের বাছুরেরও একই অবস্থা। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষ কাঁদে। এর মাঝে এক বিশাল ঘটনা, আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশান ঘাটের কাছে যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখল ইয়া বড় এক ভূত, কি লম্বা লম্বা দাঁত, অদ্ভুত চেহারা। তার দেখি নাকি তীরে আসছিল, হাতের ভেতরে যে মাছটা ঝুলানো ছিল তার, সেটা নাকি ওই ভূতের সামনে ছুড়ে মেরে সে রক্ষা পায়। এই গ্রাম সে গ্রাম করে এই ঘটনা প্রায় 10 গ্রাম ছড়িয়ে পড়ল। কালামের বউ কালামের একা একা ছাড়তে চায় না। রাতে কালাম বাথরুমেও যেতে চাইলে তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউ যখন বাথরুমে যায় তখন কালামেরই বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না, তুমি শুয়ে থাকো, তোমার বাইরে যাওয়া লাগবে না। কালামের আবার কিছুটা ঘুম রোগ আছে, শুয়ে পড়লে ঘুমিয়ে যায়। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশের সব গ্রামের গড়েই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়ও বৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগল। এদিকে একদিন কালাম মাছ রাতে বউকে পিছনে না দেখে অবা ভাবল হয়তো বাইরে গেছে, কিন্তু আধা ঘন্টারও বেশি সময়ও যখন বউ ঘরে ফিরল না, তখন কালাম চুপি সাড়ে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দিল। দেখে কেউ নেই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হল, কিন্তু ভয়ে সে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেল। ঘরে হাজির। কালাম জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলে? তখন তার বউ তাকে জড়িয়ে বলল, এই তো একটু বাথরুমে গিয়েছিলাম, পুরনো আমাশাটা খুব ভোগাচ্ছে। কালামের মনের মাঝে সন্দেহ হইল। পরের রাত্রে সে সাথে করে মরিচ নিয়ে শুইল। একটু পরপর সে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে তাকে কাবু না করতে পারে। গভীর রাতে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা তিনেক পর সে আবার ঘরে ফিরে এলো। আশেপাশের দশ গ্রামের সব গরু শেষ, শুধু কালামের গরুগুলোর এখনো কিছু হইল না। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। যাওয়ার বেলা বউকে বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। গভীর রাত, কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়ালের ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষস রূপ ধারণ করল। ইয়া বড় বড় দাঁত, বড় বড় কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল, এ কি দেখছি আমি! তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকল। কালামের বউ এক এক করে সবগুলো গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল। কালাম এই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায়? সবার মাঝে একই প্রশ্ন, এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলে উঠল, বড় একটা কুয়া খুঁড়তে। তারপর সবাই বলবে যে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হবে, সবাইকে একসাথে এই কুয়ায় আশ্রয় নিতে হবে। তারপর কালামেরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর সবাই মিলে মাটির চাপা দিয়ে দেব। দুপুর বেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল, বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে যাবে তারাই ওই কুয়ায় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালাম বাসায় আসার সাথে সাথে তার বউ তাকে সব বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়ার কাছে ছুটল। এদিকে কালামের বউ ভাবল, তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি করে ওই কুয়া মাটি দিয়ে ভরে ফেলল। এখনো ওই শান্ত গ্রামে মাঝে মাঝে মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা, ওই রাক্ষসী মাটির নিচ থেকে এখনো ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছিলেন একজন উঁচা টাইপের লোক, তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ি থেকে বাইরে যেতেন, তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়ো সহিত দাঁড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যে বাসায় জিন দাঁড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত আটটার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে এক সময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভয় করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তোর দাদা উত্তরে বললেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথে দাদার খেয়াল হল যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এর মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা বদনাটা নিয়ে একটু আসো তো। দাদা ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করতে লাগলেন যে দাদা টয়লেট দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়, তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা তঙ্কা বাতাসে দাদির হাতের কুপিটা নেভে গেল। তিনি দূর দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুলাতে শুরু করল। তখন বাড়িতে আমার ফুফু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুখে মাত্র একবার বড় ফুফার নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাকতেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফার কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা ও চিকিৎসা করেন দাদিকে। তুলে আনার ঘটনা এখানে যদি শেষ হতো তাহলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগে। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিখিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময় আর কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ কেউ রাত দুটো তিনটার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো এটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে।
স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8। কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো।
কি নাম আপনার?
রফসান রিমন।
আর আপনি কোন জায়গা থেকে আসছেন?
আমি মোহাম্মদপুর থেকে এসেছি।
আচ্ছা, আপনি তো আজ আমাদের স্টুডিওতে আসছেন আপনার সাথে আপনার জীবনে ঘটে যাওয়া এরকম কিছু ভৌতিক ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি,
আপনার কাছে ঘটে যাওয়া এরকম ভয়ঙ্কর যে গল্পটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে সেই গল্পটা দিয়ে শুরু করুন, তাহলে শুনি আমরা।
জি ভাইয়া, ফার্স্ট টাইম যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা 2013 এর। তো তখন আমি ক্লাস 10 এ উঠেছি। তো আসলে হয়েছিল কি, তখন আমার বাসার সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছিল, দেন আমাকে বাসায় একা রেখেছিল এবং বলছিল যে আমার, আমি একটু বলে রাখি যে আমার একটা কাজিন আছে দূর সম্পর্কের, উনি অ্যাম্বুলেন্সে জব করেন এবং উনি পড়াশোনার পাশাপাশি এই জবটা করে থাকেন। তো এই জন্য আর কি বলছিল, আমার বাসা থেকে বলছিল যে তুই তোর পল্লব ভাইয়ের সাথে বিকালবেলা চলে যাস ওনার ওখানে, ওনার সাথে স্টে করিস রাতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি কোন হাসপাতালে যে জব করেন আমি ওই নামটা বলবো না সঙ্গত কারণে, তো আমি যাই ওনার কাছে। তো যাওয়ার পরে যেটা হয়, ওনার যে আপনার হাসপাতালের একটু সামনেই ডান পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে, তো ওইখানে উনি লাঞ্চ করেন সবসময়, লাঞ্চ করেন। তো লাঞ্চ করতে করতে করার সুবাদে ওইখানে যে ম্যানেজার আছে হোটেলের, ওনার সাথে ওনার একটা গুড রিলেশন হয়ে যায় আর কি। মাঝে মধ্যে যেমন ধরেন উনি মাঝে মধ্যে আপনার ইসে আপনার বিল পরে দিতেন, যেমন
বাকি খাওয়াটা,
বাকি খাওয়াটা মানে করতেন উনি। তো উনি একদিন টেবিলে বসে আছেন, লাঞ্চ করছেন, এমন সময় ম্যানেজার আয়েশা বসছেন, তো আমিও যথারীতি পাশে বসে আছি যেহেতু আমি গিয়েছিলাম ওইখানে। তো আর ওই দিনকার কথা আছে, কথা একটু বলে রাখি, ওদিনকার আপনার হয়েছিল কি যে ওনার জব শেষ হয়ে গেছিল পাঁচটাতে, তো তারপরে বাসা যাবো আড্ডা দিয়ে একটু মানে ওইখানে স্টে করবো রাতে। তো বসে আছি লাঞ্চ করছি আমরা, এমন টাইমে আর কি ম্যানেজার আসছেন। তো আসার পর বলছেন যে পল্লব আমার একটা এরকম রিলেটিভ এর লাশ আছে উপরে, তো আমি ওইখানে সকল মর্নিং সকল কথা বলে রাখছি, তো তোমার নাম বলছে তোমার গাড়িতে দিয়েছে জন্য। তো উনি বললেন যে এটা কেমন ইরেসপন্সিবিলিটি, আমি বাসা যাবো তো এখন যদি আমাকে লাশ নিয়ে যেতে বলো এটা তো হয় না, আমার আমার গেস্ট আসছে, আমার ভাই আসছে, বাসা যাবো না। তো বলতেছে যে এক পর্যায়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমার যা টাকা তার থেকে আমি দ্বিগুণ দিব, ঠিক আছে। তো বললেন যে আচ্ছা ঠিক আছে, তো এক পর্যায়ে ভাইয়া রাজি হয়ে যান। তো আরেকটা কথা, উনি রাজি না হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, ওনার যে হেল্পার ছিল আপনি জানেন যে অ্যাম্বুলেন্সে দুজন
থাকে,
তো হেল্পারের আবার মামা অসুস্থ ছিল যার কারণে, প্রচন্ড অসুস্থ ছিল যার কারণে উনি আসেন নাই। তো দেন ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া যাবেন আপনি, বললেন আচ্ছা ঠিক আছে চল তুই আমার সাথে থাকিস সমস্যা নেই। আমি বললাম যে ভাইয়া এখন যদি আমি তো ভাই কখনো যাইনি আমার লাশের সাথে ভয় লাগে, তো এবার ভাই বলতেছে আমি আছি সমস্যা নেই, যেহেতু চার পাঁচ বছরের আপনার এক্সপিরিয়েন্স উনি আছে। তো হ্যাঁ, তো আমার আল্লাহ আল্লাহ বিল্লাহ করে রওনা দিলাম পাঁচটার দিকে। তো কথা ছিল এটা যে লাশের সাথে একজন প্যাসেঞ্জার থাকবে, তো যেভাবে সেই কাজ, তো আমরা ওয়েট করতেছি যে কখন প্যাসেঞ্জার আসবেন। তো আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি যে ড্রাইভারের পাশে সিটে আমি বসে আছি, কানে হেডফোন ছিল গান শুনছিলাম, তখন আপনার কয়টা বাজে তখন প্রায় আপনার পাঁচটা বিকাল, তো আমরা রওনা দিব, তো প্যাসেঞ্জার আসছে না। তো ভাইয়া ফোন দিল যে কোথায় কোথায় আপনার প্যাসেঞ্জার কোথায়, ও তো লাশ তো দিয়ে গেছে,
লাশের সাথে একজন যায় কিন্তু সে এখনো আসছে না,
এখন আসছে না।
আপনার ভাই ফোন,
তো ভাইয়া ওই ম্যানেজারকে হোটেল রেস্টুরেন্টের ম্যানেজারকে ফোন দিয়েছে যে ভাইয়া আপনার কোথায় আসলো না। তো আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি রওনা দিয়ে দেন। তো ভাইয়া বললো এটা আবার কেমন কথা, আমি প্যাসেঞ্জার ছাড়া গাড়ি নিয়ে যাবো। আচ্ছা নিয়ে যান সমস্যা নেই ভাইয়া, তো বলতেছে যে আপনার দরকার হলে আর কিছু টাকা বাড়াই দিই। আচ্ছা ঠিক আছে আমার যে টাকা দিয়েছেন সেটাই চলবে, তো আচ্ছা ঠিক আছে আমি যাই। তো ভাইয়া কি বলবো আপনাকে, তো অনেক দূর যাওয়ার পর আপনার আমি বলে রাখি মাওয়া ফেরি পার হওয়ার পরে যখন বরিশালের উদ্দেশ্যে যে হাইওয়েটা আছে, তো আমরা যাচ্ছি ওই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি।
আচ্ছা তখন সময়টা কত বাজে এরকম?
তখন আনুমানিক ভাইয়া কি বলবো তখন প্রায় দশটার কাছে,
দশটা
অবশ্যই রাত দশটা। তো যাচ্ছি আমরা, তো এমন পর্যায়ে একটা ছেলে কত আনুমানিক 18 বছর এরকম, তো ও লিফ্ট চাইতেছে আর কি আমাদের অ্যাম্বুলেন্সের সামনে লিফ্ট চাইতেছে। তো আমি কানে হেডফোন দিয়ে গান শুনতেছি, তো ভাইয়া আমাকে বকাবকি করতেছে যে তুই কেন এখন একটা লাশ নিয়ে যেতেছিস পিছনে, তুই কেন কানে গান শুনতেছ, তুই একটু আল্লাহ বিল্লাহ কর। আমি বলছি না আমি কোন আমলে নেই কথা। তো ভাইয়া কিন্তু পরেশগার ছিলেন, নামাজ পড়তেন উনি, ইতিমধ্যে দু একবার নামাজও পড়ছেন, মানে যে আপনার মাগরিব নামাজ পড়ছিলেন। তো যাচ্ছিলাম, তো ওই ছেলেটা আর কি লিফ্ট চাইতেছিল তখন, তো যাচ্ছে। তো ভাইয়া প্রথমে নিতে চায় না, যেহেতু লাশের গাড়িতে আপনি জানেন যে লাশের গাড়িতে কোনো সময় কোনো প্যাসেঞ্জার নেওয়া হয় না রাস্তা থেকে, তো ছেলেটা নিতে চাচ্ছে না। তো ভাইয়া দাঁড়া করলেন, গাড়ি ব্রেক করলেন, বললেন ভাইয়া বললেন যে কি? তো ছেলেটা বললো যে ভাইয়া আসলে কি হয়েছে, গম্ভীর স্বরে কথাটা বলতেছিল ছেলেটা যে ভাইয়া আমি খেলতে আসছিলাম, তোমার ফ্রেন্ডটা আমাকে রেখে চলে গেছে, এখন আমার বাসার সামনে বাড়িটার সামনে, প্লিজ যদি একটু ড্রপ করতেন। আচ্ছা ঠিক আছে কত দূর? বলছে ভাইয়া এই 1 কিলোর মতো হবে। তো 1 কিলোর মতো হবে, তো এটা শোনার পরে ভাইয়া নিতে চায় না প্রথম, তারপর আমি ভাইকে বললাম আচ্ছা ভাইয়া নিয়ে নেন সমস্যা কি, আর তাছাড়া তো আমাদের তো খালি আছে। তো ভাইয়া বললেন যে আচ্ছা ঠিক আছে আপনাকে নিতে পারে একটা শর্তে, লাশের পাশে যে সিট আছে ওইখানে বসতে হবে। তো লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নাই, আমার এগুলো ভয় পাই না। তো ভাইয়া যথারীতি গাড়ি থেকে নামলেন, নাইমা যে অ্যাম্বুলেন্সের পিছনে যে ডিকিটাতে থাকে লকটা খুলে বলল আচ্ছা ভিতরে যান। তো বসলো, বসার পরে প্রায় বেশ খানিকটা গেলাম আমরা। তো বেশ খানিকটা যাওয়ার পরে হলো কি, আপনার যে পকেট যে গ্লাসটা থাকে ড্রাইভারের পিছনে যে পকেট গ্লাসটা থাকে ওটা খোলা ছিল অবশ্য, আর পিছনে লাশের ওইখানে একটা লাইট জ্বালানো ছিল, এটা কত ফিবোয়াট মেবি এরকম ছেলেটা একদম আমাদের যে পকেট গ্লাসটা কিছুক্ষণের মধ্যে মানে দু তিন সেকেন্ড এরকম হবে না, মানে জাস্ট আমরা একবার তাকালাম, দ্বিতীয়বার তাকানোর শেষের দিকে যে সে পকেট গ্লাসটা একদম পাশাপাশি চলে আসছে। তো ভাইয়া এটা মানে আমরা নিব না, তো আবার চাইতেছেন। তো একটা পর্যায়ে ভাই একটা জিনিস খেয়াল করলেন যে ওই ছেলেটার মানে দৃষ্টি একদম সুদূর আমাদের দিকে, মানে আমাদের দিকে তাকিয়ে আছে, এবং আমি আমি তো লুকিং গ্লাসে দেখছি যে ওর চোখগুলো খুব বড় বড় মানে আকারের মানে আপনার লাল হয়েছে, এবং হাসিটা ছিল একটা মুখে একটা বিকৃত হাসি ছিল।
তখন আপনারা আপনাদের সাথে কিছু
ঘটে নাই, তখন কিছু ঘটে না, অ্যাজ নর্মাল। তো একটা কথা আমি বলে রাখি ভাইয়া, যে লাশটা আমরা নিয়ে যাচ্ছিলাম ওটা হচ্ছিল আপনার একটা অ্যাক্সিডেন্ট লাশ, অ্যাক্সিডেন্ট হয়ে লাশ মারা গেছে, তো ওই লাশটা নিয়ে যাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে হয়েছে কি, তো তাকে আছে তো অনেকক্ষণ, এটা কি অনেকবার হয়ে গেছে যে অনেক সময় হয়ে গেছে যে
তাকিয়ে।
তো ভাইয়া বলল কি, এ ছেলে তুমি শুধু আমাদের দিকে তাকিয়ে আছো কেন, তুমি এদিকে তাকাও, তুমি ওদিকে তাকাবা, তুমি সব দিকে তাকাবা, তুমি আমাদের দিকে তাকিয়ে আছো কেন। মানে ভাইয়া বিব্রত হয়ে গেছে যে এইভাবে কেউ তাকিয়ে থাকতে পারে এটা। তো বিব্রত হয়ে যাওয়ার পরে তো ছেলেটা কোনো কিছু আমল নিল ওরকম তাকিয়ে। তো ভাইয়া আমি বললাম যে ঠিক আছে বাদ দাও, তো সামনে নেওয়া যাবে। তো এমন সময় ভাইয়া ইতিমধ্যে ভাইয়ার আবার আপনার নামাজের অ্যালার্ম বাজতো, আর তখন কিন্তু আপনার নামাজের কোন সময় ছিল না, কিন্তু যে আপনার সিম খুলছিল উনি এজন্য টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য রাতে 11টার টাইম আপনার ওই অ্যালার্মটা মানে একটা আজান বেজে উঠছে অটোমেটিক্যালি। তো আজানটা বেজে ওঠার পরে ওই ছেলেটার আপনার খুব রাগ হলো, ছেলেটা বলতেছে যে আপনি এটা এখনই বন্ধ করেন, তো এরকম ছেলে তুমি আমার গাড়িতে উঠছো, আমার আমার যা ইচ্ছে তা হবে, তুমি কেন বা তোমার তোমার দরকার কি আমার ফোনে আজান না, মানে ওর কথা হচ্ছে যে ওটা বন্ধ করতেই হবে। তো ভাইয়া আমার একটু রাগী মানুষ ছিলেন, ভাইয়া আমার মানে রাগী জেদি টাইপের ছিল, তো এটা বাজবে দেখি তুমি তুমি সামনে নেমে যাবা, তুমি এত তর্ক তর্ক করছো কেন আমার সাথে,
তুমি বলার কি,
হ্যাঁ তুমি বলার কি। তো ভাইয়া বন্ধ করছো না, তো এক পর্যায়ে আপনি থেকে তুমি, তুমি থেকে তুইতে চলে আসছে, এবং একটা কথা বলে রাখি ছেলেটার যে আপনার চুল একদম ওলট পালট হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে আর কি এক কথায়। তো আর কি ভাইয়া কিন্তু এখন বুঝতে পারছে যে সামথিং ইজ রং, এবং সে মানে পারতেছে না যে পকেট গ্লাস ধরে মানে ওটা মানে লোহা না হলে ওটা ছিঁড়ে যেত আর কি, এরকম ভাবে টানটানি করতেছে। তো ভাইয়া বুঝতে পারছে যে কিছু একটা
হচ্ছে
খারাপ। আর তো ভাইয়া করলো কি, ভাইয়ার গলাতে একটা, যাই না আপনার বিশ্বাস করবেন কিনা, ভাইয়ার গলাতে একটা আয়াতুল কুরসির একটা সুরা তাবিজ করে দিয়েছিল ওনার আম্মু, মানে আমার মানে ফুপু দিছিল। তো ওইটা খুলে তুমি বুঝতে পারছেন যে এটা হয় না, আর ভাইয়া জানেন যেহেতু নামাজ পড়েন, তুমি জানেন যে আয়াতুল কুরসি এটা জিনভূতকে তারায়, তুমি এটা মানে সময় পাই না, মনে হচ্ছে যে এখন ওটা চলে আসবে আমাদেরকে আক্রমণ করার জন্য। তো আমি তো একেবারে ভয়ে জড়সড় হয়ে মানে মাথা কুকরে আছি, মানে পায়ের
আপনি এই ঘটনাগুলো দেখছেন,
মানে আমার লাইফের ফার্স্ট টাইম, আমার
ভিতরে খুব ভয় কাজ করছে।
আমি তো বাকি বলবো যে আমার মনে হচ্ছে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো, ওই পর্যায়ে আমি তো তখন হার্ট অ্যাটাক বুঝতাম না, এখন তো বুঝি। তো দেন ভাইয়া ওটা গলা থেকে খুলে ওই পকেট গ্লাস দিয়ে ওর গায়ে ছুঁয়ে মারছে। এখন ভাই বিশ্বাস করবেন কিনা তা আমি বলতে পারছি না, সাথে সাথে ভাই ভ্যানিশ হয়ে গেছে, মানে ওইখানে যে একটা ছেলে ছিল ওটা ভাইয়া
আপনারা খুঁজে পাচ্ছেন,
খুঁজে পাচ্ছি না। তো আমি তো ভাইয়া আমি বলছি যে আমি বাসা যাবো, তখন ভাইয়া একটু পর হাসি দিয়ে বললেন যে আরে পাগল এখন বাসা যাবে কি করে, এখন তো যেতেই হবে। তো আরেকটা কথা, মানে কিছুক্ষণ পরে এখানে ঘটনা শেষ হলে পারতো ভাইয়া, ঘটনা একটু পরে সামনে যাওয়ার পরে মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের উপরে কেউ জাম্প করছে, মানে একেবারে জাম্পিং মানে করতে যাচ্ছে করতে যাচ্ছে। তো ভাই প্রথম মনে করছে যে গাছের ডাল হবে, মেবি পড়ছে, কিন্তু এক নাগের পাশ্চাত মৃত্যু হওয়ার কথা না। তো ভাইয়া তারপর ডান দিকের গ্লাসের দিকে তাকালেন, দেখেন যে পিছন থেকে কেউ দৌড়ে আসতেছে, মানে সাদা কাপড় পরিহিত, মানে এটা বানর না কি বলবো, আমি দেখছি জিনিসটা যেটা আমরা দুজনের সামনে। তো দেখছি যে লুকিং গ্লাসে দেখতেছি যে পিছন থেকে ডান দিক পাশ ডান আমার মনে আছে এখন ডান দিক থেকে কিছু দৌড়ে দৌড়ে আসতেছে। তো হইতেছে, তো এরকম ভাবে করার পরে তো ভাইয়া ওই যে আপনার ওনার মোবাইলে কিছু ওয়াজ মাহফিল ছিল ওগুলা ছেড়ে 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 আর আল্লাহ করতে করতে আমরা কোনো মতে ওই বাড়িতে পৌঁছে যাই, তখন বাজে রাত প্রায় আড়াইটা। তো চলে যাই। তো চলে যাওয়ার পরে তো আমরা লাশটা নামাই যথাযথ অ্যাজ ইউজুয়াল। তো ওই লাশের যে চাচা ছিল উনি তো অনেক বকাবকি করতেছেন, এই কোনো কাউকে পাঠায় না কেন সাথে, রাস্তাটা এমনি খারাপ, এরকম মানে কথা বলতেছে। তো তারপরে লাশটা নামানো হয়, অ্যাজ ইউজুয়াল লাশটা নামানো হয়। তখনও কিন্তু ভাই আমাদের ভয়ের
ছিল কাজ করতেছে,
মানে ভয় কাজ করতেছে, আমরা তো পার করে এসেছি আল্লাহর নাম নিয়ে, কিন্তু তখন কিন্তু ভয়ের বাকি ছিল, অবশিষ্ট বাকি ছিল। তো যখন লাশটা নামানো হয় তো পাশের ঘরে সবাই কোরআন শরীফ পড়ছিল, এবং উঠোনে লাশটা আমরা রাখি, গ্রামের বাড়িতে আমার মনে আছে উঠোনে লাশটা রাখি। তো লাশটা যখন নামানো হয় ভাইয়া, যখন লাশটার মুখটা খোলা হয় তখন আর কি আমি ফ্রিজড, আমি ওখানে জমে গেছি যে এতক্ষণ যে ছেলেটা আমাদের সাথে এইসব মানে যে আমি ছেলেই বলবো কি যে যে ছিল আমাদের অ্যাম্বুলেন্সে ওটা ওই দাশ। এটা দেখার পরে আমি আমার পশম এখনো গায়ে খাড়া গেছে দেখেন। তো মানে এই জিনিসটা দেখার পরে তো ভাইয়া পল্লব ভাইয়া এই চাচাকে বললো যে এই হয়েছে আমাদের সাথে মানে রাস্তাতে হয়েছে, চাচা ছিল যে মারা গেছে আমার চাচা, অনেকে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করলেন যে প্লিজ প্লিজ আপনারা এখন থাকেন, কালকে সকালবেলা চলে যাবেন। তো ভাইয়া এরকম ভাবে তো আমরা রাত্রে ওখানে স্টে করি, দেন সকালবেলা আমরা চলে আসি। তো এরপর থেকে আমি আর কখনো ভাইয়া এরকম সাহস করি না যে কোন অ্যাম্বুলেন্সে জানিতে যাবার, মানে এটা আমার লাইফের একটা হিস্টোরি হয়ে গেছে আর কি। তো ভাইয়া এই ছিল আমার প্রথম ঘটনা।
আচ্ছা রিমন ভাই, আমরা শুনলাম আপনার সাথে ঘটেছে ওই ভয়ঙ্কর ঘটনাটি। সত্যিকার অর্থে যদি আমার সাথে এরকম ঘটনা তখন ঘটত, নিশ্চয়ই আমি যেটাকে সেন্সলেস বলা হয়ে যেতাম। আর আপনি তারপর আপনি যদি এখন বর্ণনা দিয়েছেন সেটা যেন আমার থেকে অনেক ভয় করছিল, বেশ ভয়ঙ্কর ঘটনাই হয়েছে। আর আপনি আসছেন আমাদের স্টুডিওতে, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের ধন্যবাদ।
বিদেশে যায়, তিনি একটি ফাইভ স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র দুটি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা দুটা থেকে তিনটার দিকে তিনি ধীম ধীম আওয়াজ পান, কেউ যেন পাশের দেওয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজও আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঠিক একই সমস্যা, এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তা ধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন এই রুমে কেউ থাকে না, তার পরও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন এবার আগে ভাগে তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন, কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তার পরও তিনি কৌতূহলবশত চাপের রিং এর ফুটোয় চোখ রাখেন, দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখেই এবার তিনি দেয় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এরকম, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বললেন, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল
শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলায় ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সুপার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। সেটিও অত্যন্ত নির্জন, দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ, আর ভেতর বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছু দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার কারটি পুরান হলেও মজবুত, বেড়াপোনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত্ত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বাইর করতে পারবে না। এখন কোন রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ হাসিতে এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোন রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের এই বেড়াপোনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রির ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরে রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা করতে পারলাম না। কাতরাতেই খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পিরনে অস্ফুট ভাবে একটু কাতরোক্তি করে উঠা ছাড়া আর কোন সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়?
ডাক্তারবাবু,
হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল? দৃষ্টি নিক্ষেপ করে এবারও দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়ায় একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় করলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে,
আমায় চিনবেন না আপনি?
চিনবার জন্যে আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্যে একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে,
আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের।
এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথায় যেন আজ করে বললে,
এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাব স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদই যে হতো।
বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না, একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রোগী? লোকটা একবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল, সেদিকে চেয়ে দেখলাম সামান্য এই যে ভরসা, একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ?
উত্তর এলো, জানি না।
সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না, বাধ্য হয়ে তাই বললাম চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না, তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বললে,
ওই ঘরে রবিবাবু, আপনি যান, আমি এখনই আসছি।
অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা, সেই জানলার ধারে মিটিমিটি করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতে অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চারপায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতে ক্ষীণ স্বরে তিনি বললেন,
এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন বসুন।
ঘরের ভেতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি পিতের মোড়া, সেটি টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন,
বসুন বসুন, ওইখানে বসুন, আগে আমার রোগের কথা বলি শুনুন।
একটু হেসে আবার সেখানেই বসলাম। রোগীদের নানা অদ্ভুত বাতিলের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমে তিনি আরম্ভ করলেন,
আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন ডাক্তারবাবু?
একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে।
বাঁচতে তো পারি ডাক্তারবাবু, কেমন?
বললাম, পারেন বই কি, তেমন আর হয়েছে আপনার?
না তেমন আর কি হয়েছে?
ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন,
ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রে মারা যাই?
রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলব কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি। রোগী আবার বললেন,
যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে, কে আপনার ফি দেবে বলুন তো?
আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম, আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না?
তা তো বটেই, পৃথিবীতে ভালো লোক মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার সেলের ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু, হঠাৎ যদি বলে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি।
ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এল।
ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন বলুন নেবেন তো?
একটু বিরক্ত হয়ে বললাম, কি?
কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি, আর 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 কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না।
ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন,
এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, পেতে আছে আমার মরার অপেক্ষায়, শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে।
এবার আমি বলতে চাচ্ছি না আপনার অসুখটা সম্বন্ধে।
হ্যাঁ অসুখ তো দেখবেনি, তার আগে আর একটা কথা বলে নি, ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল, সে ছেলেকে আমি ত্যাজ্য পুত্র করেছিলাম একটি, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়ে ঘন।
আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না, মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ হলো,
দেখুন।
আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। শিহাড়া বরফের মতো ঠান্ডা, রোগী মৃত, শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ হয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এইমাত্র কখনই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন, উন্মাদের মতো আরো খানিক্ষণ পরীক্ষা করলাম, না ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে কি ব্যাপারের অর্থ? কিন্তু স্থির ভাবে কোনো চিন্তা করবার আমার ক্ষমতা নেই, আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা টপ টপ করে নেচে উঠল, সেটা একবার নেড়ে দেখলাম তাতে তিল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা, এই বাতির আলোটুকু যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিত্যে চলেছে দেখে আমি দ্রুত পথে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল, তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি। কাঠের অন্ধকার প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম, তা ঠিক আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা, খানিক আগে অদ্ভুত ভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এমন বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন সূত্রে গেল কি করে? তারপর দিনের আলোতে লোক সঙ্গে করে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম। তার ছেলে আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার মহর্ষির স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি।
Asian Radio 90.8 FM.